রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সৌভাগ্যের শ্রেণী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আয়োজনের পঞ্চম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
ঈসা আলাইসাল্লামের একজন হাওয়ারির বংশধর শামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জটিল বিষয়ে প্রশ্ন করে সেসবের জবাব পেয়ে সন্তুষ্ট চিত্তে তাঁর প্রতি ঈমান এনেছিলেন। এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে সংবাদ দিন সত্যবাদী, মুমিন, ধৈর্যশীল, তওবাকারী, কৃতজ্ঞ, বিনয়ী, সৎকর্মশীল, উপদেশদাতা, ইয়াকিন বা বদ্ধমূল বিশ্বাসের অধিকারী, নিষ্ঠাবান, দুনিয়া ত্যাগী, পুণ্যবান, ফরহিজগার, জাহিরকারী, অত্যাচারী, লোক দেখানো আমলকারী, মুনাফিক, হিংসুক, অপচয়কারী, গাফেল লোক, বিশ্বাসঘাতক, অলস, মিথ্যুক এবং ফাসেকের চিহ্নগুলো কি কি। তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদীর চিহ্ন চারটি। এক, নিজের সত্য কথা বলে। দুই, আল্লাহর পুরস্কারের প্রতিশ্রুতি এবং শাস্তির অঙ্গীকারগুলোকে সত্য বলে জানে। তিন, নিজের করা ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করে। এবং চার, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে না। আর মুমিনের চিহ্ন হল সে দয়াশীল হয়, অনুধাবন করে এবং লজ্জাশীল হয়। আর ধৈর্যশীলের চিহ্ন চারটি। এক, অপছন্দনীয় বিষয়ে ধৈর্য ধারণ। দুই, ভালো কাজের সংকল্প। তিন, বিনয়। এবং চার, সহিষ্ণুতা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামুনের প্রশ্নের জবাবে আরও বলেন, আর তওবাকারের চিহ্ন চারটি। এক, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা। দুই, মিথ্যা বা বাতিলকে ত্যাগ করা। তিন, সত্যের উপর অবিচল থাকা। এবং চার, ভালো কাজের প্রতি লোভ বা গভীর আগ্রহ। আর কৃতজ্ঞের চিহ্ন চারটি। এক, নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা। দুই, বিপদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিন, আল্লাহর বরাদ্দে তুষ্ট থাকা। চার, আল্লাহ ছাড়া অন্যের প্রশংসা ও মহিমা জ্ঞাপন না করা। আর বিনয়ের চিহ্ন চারটি। এক, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, দুই ভালো সুন্দর ধারণা করা, তিন পরকালের চিন্তা ও চার আল্লাহর কাছে মোনাজাত। সৎকর্মশীলদের চিহ্ন চারটি: এক, নিজ অন্তরকে পবিত্র করা; দুই, তার কাজকে ভালো করবে; তিন, উপার্জনকে পরিশুদ্ধ করবে; এবং চার, তার সকল বিষয়কে সঠিকভাবে সম্পাদন করবে। উপদেশদাতার চিহ্ন চারটি: এক, ন্যায় বিচার করবে; দুই, নিজের পক্ষ থেকে অন্যদের অধিকার প্রদান করবে; তিন, মানুষের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে; চার, কারোর প্রতি সীমা অতিক্রম করবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বদ্ধমূল ধর্মবিশ্বাস বা ইয়াকিনের অধিকারের চিহ্ন ছয়টি: এক, আল্লাহর অস্তিত্বের বিষয়ে নিশ্চিত বিশ্বাস অর্জন এবং এর ভিত্তিতেই তাঁর প্রতি ঈমান আনা; দুই, ইয়াকিন রাখা যে মৃত্যু নিশ্চিত এবং এ বিষয়ে সতর্ক থাকা; তিন, ইয়াকিন রাখা যে কিয়ামত সত্য এবং সেদিনের লাঞ্ছনাকে ভয় করা; চার, ইয়াকিন রাখা যে বেহেশত সত্য ও এতে আসক্ত থাকা; পাঁচ, ইয়াকিন রাখা যে জাহান্নাম সত্য এবং তা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা; এবং ছয়, ইয়াকিন রাখা যে হিসাব নিকাশ সত্য, কাজেই নিজেই নিজের হিসাব নিকাশ করা। নিষ্ঠাবানের নিদর্শন চারটি: এক, তার অন্তর বিশুদ্ধ; দুই, তার অঙ্গ প্রত্যঙ্গ পাপাচার থেকে বিরত থাকে; তিন, তার মঙ্গল বা সেবা অন্যরা লাভ করে; চার, অন্যরা তার অনিষ্ট থেকে মুক্ত থাকে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়া ত্যাগের চিহ্ন দশটি: এক, হারামগুলোর প্রতি নিঃস্পৃহ; দুই, নিজ প্রবৃত্তিকে সংযত রাখে; তিন, তার প্রতিপালকের তথা আল্লাহর নির্ধারিত ফরজগুলো পালন করে; চার, যদি কৃতদাস হয় তাহলে সে মালিকের অনুগত থাকে, আর যদি মালিক হয় তাহলে ভালো একজন মনিব; পাঁচ, গোড়া ও বর্ণবাদী নয়; ছয়, বিদ্বেষী নয়; সাত, খারাপ আচরণকারীর সঙ্গে ভালো বা সুন্দর আচরণ করে; আট, যে তার ক্ষতি করে তার সে কল্যাণ করে; নয়, তার উপর যে অত্যাচার করে তাকে ক্ষমা করে; এবং দশ, আল্লাহর অধিকার পালনে বিনত থাকে। পুণ্যবানের চিহ্ন দশটি: এক, আল্লাহর জন্য ভালোবাসে; দুই, আল্লাহর জন্য শত্রুতা করে; তিন, আল্লাহর জন্য কারো সহযোগী হয়; চার, আল্লাহর জন্য কারো থেকে বিচ্ছিন্ন হয়; পাঁচ, আল্লাহর জন্য রাগান্বিত হয়; ছয়, আল্লাহর জন্য খুশি হয়; সাত, আল্লাহর জন্য কাজ করে; আট, আল্লাহর সন্ধান করে; নয়, আল্লাহর প্রতি বিনয়ী থাকে, ভীত সন্ত্রস্ত অবস্থায় পবিত্র নিষ্ঠাবান লজ্জিত ও সতর্ক; এবং দশ, আল্লাহর জন্য সদাচার করে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেন, পরহেজগারের চিহ্ন ছয়টি: এক, আল্লাহকে ভয় করে; দুই, তার ক্রোধ সম্পর্কে সতর্ক থাকে; তিন ও চার, সকাল সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করে যেন আল্লাহকে সচক্ষে দেখছে; পাঁচ, দুনিয়াকে গুরুত্ব দেয় না; ছয়, দুনিয়ার কোনো কিছুই তার কাছে বড় নয়, যদিও ওইসব বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য অথবা আচরণ মোহনীয় বা চাকচিক্যময় হয়ে থাকে। জাহিরকারের চিহ্ন চারটি: এক, অনর্থক ঝগড়া বা তর্ক করে; দুই, তার ঊর্ধ্বতনদের সাথে ঝগড়া করে; তিন, যা কিছু লাভ করতে পারে না তার পেছনেই ছুটে; চার, যা কিছু তাকে মুক্তি দেয় না তার পেছনেই সকল চেষ্টা চালায়। অত্যাচারের চিহ্ন চারটি: এক, তার ঊর্ধ্বতনের প্রতি অবাধ্যতাবশত অত্যাচার করে; দুই, তার অধস্তন বা অধীনস্থদের উপর চড়াও হয়; তিন, সত্য ও ন্যায়ের সঙ্গে শত্রুতা করে; চার, প্রকাশ্যে অত্যাচার করে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেন, লোক দেখানো আমলকারের চিহ্ন চারটি: এক, অন্যদের সামনে অত্যন্ত আগ্রহ সহকারে আল্লাহর ইবাদতে মশগুল হয়। দুই, নির্জনে অলসতা করে। তিন, প্রত্যেক কাজেই প্রশংসার প্রত্যাশী। চার, বাহ্যিকভাবে নিজেকে ভালো দেখাতে তৎপর। মুনাফিকের চিহ্ন চারটি: এক, তার স্বভাব নষ্ট; দুই, তার জিহ্বাতত মুখের কথা তার অন্তরের বিপরীত; তিন, তার কথা এবং কাজ আলাদা; চার, তার গোপন অবস্থা আর প্রকাশ্য অবস্থা ভিন্ন ভিন্ন। মুনাফিক জাহান্নামের আগুন থেকে অসহায় বা হতভাগ্য। আর হিংসুকের চিহ্ন হল: এক, পরনিন্দা; দুই, তোষামোদী; তিন, বিপদে গালিগালাজ। সীমালঙ্ঘনকারের চিহ্ন চারটি: এক, বাতিল বিষয়ে গর্ব করে; দুই, তার উপযুক্ত নয় এমন খাদ্য আহার করে; তিন, ভালো কাজের প্রতি নিস্পৃহ; চার, যা থেকে সে কোনো কল্যাণ লাভ করতে পারেনি তাকে অস্বীকার। উদাসীন লোকের চিহ্ন চারটি: এক, অন্ধত্ব; দুই, ভুল; তিন, অহেতুক কাজ; এবং চার, বিস্মৃতি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতাবন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা জ্ঞান ও বিজ্ঞানে মধ্যযুগের বিখ্যাত ইরানি মনীষী আল খাওয়ারেজমির অবদান ও তাঁর মূল্যবান বেশ কিছু গ্রন্থ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানেও আমরা এ সম্পর্কে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আল খওয়ারিজমি পাটিগণিতের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখেন। পাটিগণিত বিষয়ে তিনি একটি বই রচনা করেন যা পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে হিন্দু গণিতবিদগণ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেছিলেন এবং এই পদ্ধতিকে খওয়ারিজমি প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। আল খওয়ারিজমি বীজগণিতের জনক হিসেবে পরিচিত। তার হাতে গণিতের এই শাখাটি পরবর্তী সময়ে আরও উৎকর্ষতা লাভ করে। বর্তমানে গণিতবিদ্যার উন্নয়নের ফলে বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উন্নতি হয়েছে তা সম্ভব হয়েছে আল খওয়ারিজমি উদ্ভাবিত গণিত বিষয়ক নীতিমালারই কারণে। আমরা যখন কোনো সমীকরণ সমাধান করি তখন এক্স অথবা ওয়াই এর একটি করে মান পেয়ে থাকি যা একঘাত সমীকরণ নামে পরিচিত। আবার দ্বিঘাত সমীকরণের দুটি মান পাওয়া যায়। এই দুই ধরনের সমীকরণের বিশ্লেষণধর্মী ব্যাখ্যা তুলে ধরেন আল খওয়ারিজমি। আর অ্যালজেব্রা আবিষ্কারের মধ্য দিয়ে এর উপযোগিতা অভাবনীয়ভাবে বেড়ে যায়। মধ্যযুগের আর কোনো গণিতবিদই গণিত জগতে তার সমান্তরাল কর্ম উপস্থাপন করে যেতে পারেননি।
Thank you. ভারতীয় পরিসংখ্যান ব্যবস্থা নিয়ে কাজ করার সময় আল খাওয়ারিজমি আবিষ্কার করেন ভগ্নাংশের বিস্ময়কর দিক। তার এই কাজগুলো পরিচিত ছিল আরব্য কর্ম হিসেবে। পরে তার কর্ম অবদানগুলো পৌঁছে গিয়েছিল ইউরোপে। ইউরোপীয়রা দ্রুত তার বই ও লেখাগুলো অনুবাদ করে নেন, এ কারণে ইউরোপে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তিনি দশমিক ব্যবস্থাকে এক নতুন দিগন্তে পৌঁছে দিতে চাইলেন, এক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। গণিতের একটি শাখা হল ত্রিকোণমিতি। সমকোণী ত্রিভুজের তিন কোণ ও বাহু নিয়ে আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতির বিস্তারিত উপাত্ত উদ্ভাবন করেন আল খাওয়ারিজমি।
আল খাওয়ারিজমি সর্বপ্রথম বীজগণিতের সমীকরণগুলোর জ্যামিতিক সমাধান নির্ণয় করেছিলেন। তিনি জ্যামিতির ক্ষেত্রে আয়ত, বর্গ, ত্রিভুজ প্রভৃতি জ্যামিতিক ক্ষেত্রগুলোর যে ধারণা দিয়েছেন তা হুবহু আজও একই রকম রয়েছে। এছাড়া জ্যোতির্বিদ্যায় আল খাওয়ারিজমি দিয়ে গেছেন নতুন কিছু ধারণা এবং এক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। আল খাওয়ারিজমি জ্যোতির্বিজ্ঞানের একটি তালিকা প্রণয়ন করেন। তার এই তালিকার প্রধান বৈশিষ্ট্য ছিল এতে তিনি জ্যোতির্বিজ্ঞানের উপক্রমণিকা যোগ করতেন। জ্যোতির্বিদ্যা বিষয়ে এই উপক্রমণিকাই তার প্রজ্ঞা ও পাণ্ডিত্যের স্বাক্ষর। এছাড়া তার দুইটি গ্রন্থ রয়েছে এ বিষয়ে। প্রথম গ্রন্থে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতির নির্মাণ কৌশল আলোচনা করা হয়েছে, আর দ্বিতীয় গ্রন্থে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পাঠ নিতে হয় সে বিষয়ে আলোচনা করেছেন।
আল খাওয়ারিজমি টলেমির অনেক ভৌগোলিক ধারণার সংশোধন করেন। তিনি টলেমির মানচিত্র পর্যন্ত সংশোধন করেন এবং একটি মানচিত্র সংযুক্ত করেন। ইউরোপীয়রা এতে বিস্ময় প্রকাশ করে। আল খাওয়ারিজমি টলেমির দ্রাঘিমা ও অক্ষরেখা গ্রহণ করেন এবং মুসলিম দেশগুলোর বিবরণ পেশ করেন। আল খাওয়ারিজমির উদ্যোগে দুনিয়ার একটি বাস্তব রূপ তৈরি করা হয়েছিল যা পরবর্তীতে পৃথিবীর মানচিত্র অঙ্কনে ব্যবহার করা হয়। আল খাওয়ারিজমি সর্বপ্রথম পৃথিবীকে সপ্তমণ্ডলে বা সাত ভাগে ভাগ করেন। এই সূত্র ধরেই আবহাওয়া পরিমণ্ডল অনুসারে পৃথিবীকে সাতটি মহাদেশে ভাগ করা হয়। আল খাওয়ারিজমি 847 অথবা 840 খ্রিস্টাব্দের দিকে মৃত্যুবরণ করেন। বাগদাদের খলিফা মামুনের মৃত্যুর পরও তিনি এক যুগেরও বেশি জীবিত ছিলেন। বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য আল খাওয়ারিজমি চিরস্মরণীয় হয়ে আছেন মানব সভ্যতার মাঝে।
আল খাওয়ারিজমি ইরানের জান্দিশাহপুর শিক্ষাকেন্দ্রের গবেষণাকর্ম এবং ভারতীয় গণিতশাস্ত্রের দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। খাওয়ারিজমি সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিক আল দুমিলি বলেছেন, খাওয়ারিজমি শুধু প্রাচ্য ও মুসলিম বিশ্বেই নয়, একই সাথে পাশ্চাত্য বিশ্বেও বিখ্যাত হয়ে আছেন। গণিতশাস্ত্রে তিনি নয়া যুগের সূচনা করেছিলেন এবং তার গ্রন্থগুলো ছিল নজিরবিহীন। আরেক ঐতিহাসিক জুজম্যান আল খাওয়ারিজমিকে নজিরবিহীন গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে উল্লেখ করে বলেছেন, দ্বিঘাত সমীকরণ ছিল তার অসামান্য সৃষ্টিকর্ম। যাই হোক, ধারণা করা হয় বৃহত্তর খোরাসান এলাকায় আল খাওয়ারিজমির জন্ম হয়েছিল। বর্তমানে ওই এলাকাটি উজবেকিস্তানে অবস্থিত। বৃহত্তর খোরাসান একসময় পারস্যেরই অংশ ছিল। আবার কোনো কোনো সূত্র মতে তিনি পারস্যের অন্তর্গত অন্য এলাকায় জন্মেছিলেন।
প্রকৃতপক্ষে সে সময় পারস্য সাম্রাজ্যের বিশাল এলাকার উপর ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল। বাগদাদ ছিল মুসলিম বিশ্বের বাণিজ্য ও জ্ঞান গবেষণার কেন্দ্রভূমি। সে যুগে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ও জ্ঞানীগুণী ব্যক্তিরা বাগদাদে যেতেন, যাদের মধ্যে আল খাওয়ারিজমিও ছিলেন অন্যতম। এক পর্যায়ে তিনি বাগদাদের খলিফা মামুনের গ্রন্থাগারের দায়িত্ব গ্রহণ করার সুযোগ পান। ওই সময়টি মুসলিম ইতিহাসের স্বর্ণালী যুগ হিসেবে পরিচিত ছিল, কেননা ইসলামের কল্যাণে জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিরাট জাগরণ ঘটেছিল এবং এর প্রভাবে অনেক বড় বড় মুসলিম মনীষী ও বিজ্ঞানীর আবির্ভাব ঘটেছিল। খাওয়ারিজমি ছিলেন তাদের অন্যতম। সবশেষে মুসলিম সভ্যতায় গণিত শাস্ত্রে ব্যাপক উন্নতির কারণ সম্পর্কে কিছু কথা না বললেই নয়। প্রথমত, তৎকালীন মুসলিম শাসকরা জ্যোতির্বিদ্যা চর্চা এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি যাচাই করে ভবিষ্যৎবাণী করায় বিশ্বাসী ছিলেন। এছাড়া ধর্মের সঙ্গে যুক্ত নানা প্রকল্প বাস্তবায়ন, দপ্তর পরিচালনা করা, কর আদায়, পঞ্জিকা বা ক্যালেন্ডার ব্যবহার প্রভৃতি কাজে গণিতবিদ ও জ্যোতির্বিদদেরকে রাজ দরবারে ডেকে আনা হতো।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে এ সংক্রান্ত জ্ঞানচর্চার ব্যাপক উন্নয়ন ঘটে। এ যুগে গণিতের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগ শুরু হয়। একইভাবে গবেষণা কাজে ব্যবহারের জন্য এমন সব যন্ত্রপাতি তৈরি হয় যা ছিল নজিরবিহীন। এসব যন্ত্রপাতি ও গবেষণা কেন্দ্র গ্রিস ও ভারতের গবেষণা কেন্দ্রের চাইতেও উন্নত ছিল। এমনকি এসব যন্ত্রপাতি ব্যবহারের নিয়মকানুন সম্পর্কেও গ্রন্থ রচিত হয়। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের আরো মনীষীদের অবদান সম্পর্কে আরো কথা বলব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবে সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম রেজা আলাইসালাম বলেছেন, বেশি কথা বলা, সম্পদ বিনষ্ট করা ও বেশি কামনা করাকে মহান আল্লাহ ঘৃণা করেন।
খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে, আর পাঠিয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম হৃদয় রহমান। তিনি লিখেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরানের নিয়মিত পরিবেশনা খোদাপ্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানের পর্বগুলো বেশ শিক্ষণীয় ছিল। রেডিও তেহরান যেভাবে পরিমার্জিতভাবে রোজা রাখার প্রধান উদ্দেশ্যের শিক্ষা প্রচার করেছে তা খুব কম বেতার মাধ্যমেই শোনা যায়। সময়োপযোগী অনুষ্ঠান প্রচারে রেডিও তেহরান অনন্য নজির স্থাপন করেছে, এজন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
ভাই হৃদয় রহমান, পবিত্র রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দেবাশিস গোপ পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে গত 17 মার্চ আলাপন অনুষ্ঠানে সাংবাদিক গোলাম মর্তজার সাক্ষাৎকারটি অনেক যুক্তিপূর্ণ ও ভালো হয়েছে। এই চুক্তির বাস্তবায়নে কিছু সমস্যা থাকলেও ইরান তা নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবে বলেই আশা রাখি। তবে সৌদি আরবের রাজা সালমানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা নিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটাও দেখার বিষয়।
ভাই দেবাশিস গোপ, ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা সম্পর্কে আপনার মতামতটি তুলে ধরা হল, আশা করি আবারও লিখবেন। এবারের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু। তিনি লিখেছেন, ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান মালা ছিল খুবই উপভোগ্য। ইরানের পাশাপাশি আরও কয়েকটি দেশে নওরোজ পালিত হয়। নওরোজ জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং বিশ্বের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপর রঞ্জু ভাই লিখেছেন, ইরানের নওরোজ উৎসবের পাশাপাশি এবার পবিত্র মাহে রমজান শুরু হয় প্রায় একই সময়ে। এ উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত হয়েছে খোদাপ্রেমের অনন্য উৎসব নামে একটি নিয়মিত পরিবেশনা। এটি খুবই সময় উপযোগী একটি অনুষ্ঠান যা শ্রোতাদের মনিকোঠায় স্থান করে নিয়েছে।
ভাই এটি আতাউর রহমান রঞ্জু, ফার্সি নববর্ষ ও মাহে রমজান উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান মালা আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে বিজয়ী বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুরের সিনিয়র শ্রোতা নজরুল ইসলামের লেখার কিছু অংশ তুলে ধরব আজ। তিনি লিখেছেন,
80-এর দশকের শেষের দিকে রেডিও তেহরানের সন্ধান পেলেও বাংলাদেশে করোনার ভয়াবহ থাবার সময় নতুন করে রেডিও তেহরানের সাথে যোগাযোগ শুরু হয়। এ সময় আমি অনেক পুরনো বন্ধুকে নতুন করে ফিরে পেয়েছি নতুন নতুন অনেক জুনিয়র বন্ধুকে। প্রতিদিন অনুষ্ঠান না শুনলে কেন ভালো লাগে না এর কারণ খোঁজার চেষ্টা করলাম। বুঝলাম প্রিয়জন, রংধনু, স্বাস্থ্যকথা, সুন্দর জীবন, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান, সর্বোপরি বস্তুনিষ্ঠ সংবাদ ও তার বিশ্লেষণ আমার অস্তিত্বকে রেডিও তেহরানের দিকে নানাভাবে ধাবিত করছে। তাই তো প্রতিদিনের অনুষ্ঠান শেয়ার করি গ্রুপে কিংবা ব্যক্তিগত বন্ধুদের কাছে।
3 দশকেরও বেশি সময় ধরে রেডিও তেহরানের সঙ্গে থাকার জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে চিঠি লিখে আমাদেরকে পরামর্শ দেবেন এবং ডিএক্সিং জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 26 মার্চ রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনেছি। বরাবরের মতো ওই দিনও পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং তারপরে তার বাংলা অনুবাদ করা হয়। এরপর শুরু হয় বিশ্ব সংবাদ, যার মাঝে ঢাকা এবং কলকাতার সাংবাদিকদের বার্তা সংবাদকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রান্তিক আয়োজনে প্রচারিত সুখের নীর অনুষ্ঠানের 50তম পর্বটি বেশ তথ্য সমৃদ্ধ এবং উপদেশ ধর্মী ছিল, যা শ্রোতাদের পারিবারিক জীবনের দিক নির্দেশনা দিতে সাহায্য করবে।
২৬শে মার্চের অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে চিঠি লেখার জন্য শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যালকে আন্তরিক ধন্যবাদ। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার মতো হাজার হাজার শ্রোতার অতি প্রিয় একটি অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতের অসংখ্য শ্রোতা নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকে, কিন্তু পবিত্র রমজান মাসে তারাবি নামাজের কারণে বাংলাদেশের অধিকাংশ শ্রোতা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে পারে না। এরকম একটি পরিস্থিতিতে আমার একটি প্রস্তাব হল, রমজান মাসে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান একটু এগিয়ে নিয়ে আসা হোক, প্রচার করা হোক সন্ধ্যা সোয়া সাতটা থেকে। আশা করি আগামী রমজানে রেডিও তেহরান আমাদেরকে তারাবি নামাজ পড়ার ও অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শোনার সুযোগ করে দেবে।
ভাই শাহাদত হোসেন, আপনার প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কিন্তু মৌলিক কিছু সমস্যার কারণে প্রস্তাবটি বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রথম সমস্যাটি হচ্ছে HFCC বা হাই ফ্রিকোয়েন্সি কোঅর্ডিনেশন কনফারেন্স থেকে এক মাসের জন্য ফ্রিকোয়েন্সি বরাদ্দ পাওয়ার কোনো সুযোগ নেই। তারা ফ্রিকোয়েন্সি দেয় প্রতি ৬ মাস পরপর। আরেকটি সমস্যা আছে, সেটি হচ্ছে স্টুডিওর। এক মাসের জন্য স্টুডিও পাওয়া কঠিন, সে কারণে রমজান মাসে শান্ত অধিবেশন সম্প্রচারের পর ফেসবুক এবং ইউটিউব থেকে অনুষ্ঠান শুনে নেওয়ার অনুরোধ রইল। প্রস্তাবের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা আশরাফ ভাই, আজকের আসরে কোনো শ্রোতাবন্ধু সাক্ষাৎকার নেই?
কেন থাকবে না, টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করছেন এক বাংলাদেশি শ্রোতাবন্ধু।
তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি তার সঙ্গে কথা বলা যাক। হ্যালো বন্ধু, আপনার পরিচয় দিন।
আমি কৃষ্ণ কর্মকার কৌশিক, মঠবাড়িয়া তিরিশপুর, ঠিকানা দক্ষিণ বন্দর কর্মকার পট্টি। আমি এটা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘের। তাই আমি রেডিও তেহরান অনেকদিন যাবৎ শুনতেছি, অনেক উপকৃত হইতেছি ও আমার ক্লাবের সদস্যদের কাছে তেহরানের প্রশংসা করতেছি।
ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনি ঠিক কবে থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন আর এ বেতারের সন্ধানই বা পেলেন কিভাবে?
তেহরান শুনি আমি প্রায় এক বছর যাবৎ। আমার ফ্রেন্ডটা ওই ওর সাথে কাজবাজ করতেছে, লেখালেখি করতেছে, দেখতেছি খুব ভালোই। এই আমিও সংযুক্ত হলাম। আমি ১০টা বেতারে লেখালেখি করি, তার ভিতরে রেডিও তেহরান অন্যতম।
আপনি যেসব বেতারের অনুষ্ঠান শুনেন সেগুলোর সঙ্গে রেডিও তেহরানের কি ধরনের পার্থক্য লক্ষ্য করেছেন?
পার্থক্য যেমন তারা বাচনিক ভাবে তার অনুষ্ঠান প্রচার করে এবং মানে অসাম্প্রদায়িক কথাবার্তা বলে, বিশ্ব সংবাদ ভালো লাগে, তারপর প্রিয়জন সাক্ষাৎকার আলাপন, এসব মানে প্রত্যেকটা অনুষ্ঠানই মানে খুব শিক্ষণীয়।
আপনি কি একাই আমাদের অনুষ্ঠান শোনেন? নাকি পরিবারের অন্যরাও শোনেন?
না, আমার পরিবারের সদস্য বন্ধু এবং আমার ওই শ্রোতা ক্লাবের সদস্যদেরও মানে মাঝে মাঝে অ্যাড করি।
সবশেষে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে আপনি তাও দিতে পারেন।
আপনারা একটা অ্যাপ তৈরি করেন, অ্যাপ দিলে ভালো হয়।
মোবাইল অ্যাপ তৈরির পরামর্শটি আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য কৃষ্ণ কর্মকার কৌশিক দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে আলী আহমেদ আরিফ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত 29 মার্চ রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলাম। গল্পের ফাঁকে ফাঁকে বাজানো মিউজিক কি যে ভালো লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি যিনি তৈরি করেন তাকে ধন্যবাদ জানাই।
ভাই আলী আহমেদ আরিফ, আপনাকেও ধন্যবাদ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনে মতামত জানানোর জন্য। আজকের আসরে শেষ মেইলটি এসেছে বাংলাদেশের রংপুর সদরের পূর্ব গোয়ালু গ্রাম থেকে, আর পাঠিয়েছেন গোয়ালু ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। নিয়মিত পত্র লেখা কিংবা প্রতিক্রিয়া জানাতে না পারলেও অনুষ্ঠান শোনা কিন্তু আমার চিরাচরিত অভ্যাস এবং নেশা। বলা যেতে পারে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান একজন সাধারণ মানুষকে আদর্শ মানুষ ও মুমিন হিসেবে বাস্তবায়িত করার একটি আদর্শ প্রতিষ্ঠান।
বাহ, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়ন করেছেন এ শ্রোতা বন্ধু। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি কিছু লেখেননি?
হ্যাঁ, লিখেছেন, আমি বরং তার মেইল থেকেই পড়ে শোনাচ্ছি। মোস্তাফিজ ভাই লিখেছেন, রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য কথা অনুষ্ঠানে গত 30 মার্চ তারিখে মৃগি রোগ সম্পর্কিত ডাক্তার আবু বকর সিদ্দিকের চতুর্থ পর্বের সাক্ষাৎকারটি শুনছিলাম। আগের তিনটি পর্বের মতো এটিও খুব ভালো লেগেছে। সুন্দর এ অনুষ্ঠানটির অবতারণা ও প্রচারণার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে জানাই আমার প্রাণ ঢালার শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।
ভাই মুস্তাফিজুর রহমান, আপনাকেও আন্তরিক ধন্যবাদ মতামত জানিয়ে ইমেইল পাঠানোর জন্য। আশা করি নিয়মিত আপনার লেখা পাব। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের কুড়িগ্রামের উলিপুর থানার জোনাইডাঙ্গা থেকে ফারুক আহমেদ, রংপুর থেকে সেলিম রাজ ও মোহাম্মদ আলিফ, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সি দরুদ এবং মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে এস এম নাজিমুদ্দিন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও আপনাদের জন্য রয়েছে একটি গান। গানের গীতিকার ও কণ্ঠশিল্পী এইচ আল বান্না।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই চিঠিপত্রের আজকের আসর থেকে।
ব্যস্ত দেখো পথ ঘাট, ব্যস্ত এ শহর, ব্যস্ত তারা নিয়ে গেছে সুখেরই প্রহর। মন ছুতে যায় আকাশের ছাপ, ছুতে ছুতে ভুলে যায় মাটি মায়া সাপ। ব্যস্ত দেখো
নওমুসলিমদের আত্মকথা। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি ভালোই আছেন। নওমুসলিমদের আত্মকথা নিয়ে আয়োজিত এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা অস্ট্রেলিয়ার এক নওমুসলিমের আত্মকাহিনী শোনার চেষ্টা করব। এই নওমুসলিমের পূর্ব নাম ছিল জন জ্যাকসন। তিনি কেন মুসলমান হলেন সেই ইতিবৃত্ত শুনে অন্যরাও শিক্ষা নেবেন, এটাই আমাদের প্রত্যাশা।
পৃথিবীর বুকে মানুষের জীবন বিচিত্র সমস্যা ও জটিলতার মধ্য দিয়েই অতিবাহিত হয়ে আসছে। মানব ইতিহাসের দিকে সূক্ষ্মভাবে তাকালে দেখা যাবে, কষ্ট বা সমস্যাবিহীন অবস্থায় কোনো মানুষেরই জীবনের ক্ষুদ্র একটি অংশ কাটেনি। ইতিমধ্যে এই একবিংশ শতকের মানুষ শিল্প ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সত্ত্বেও আগের চেয়ে আরও বেশি সমস্যার মোকাবেলা করছে। শিল্পজীবনের বিস্তারের ফলে যদিও শারীরিক শ্রমের পরিমাণ কমেছে, কিন্তু একথা কারো কাছেই অস্পষ্ট নয় যে মানুষের অন্তরাত্মা আগের চেয়ে আরও বেশি উদ্বেগ উৎকণ্ঠাময় হয়ে উঠেছে। তাদের মানসিক চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
উৎকণ্ঠিত এই সভ্য মানুষগুলো তাই একটু মানসিক স্বস্তি আর আত্মার প্রশান্তির খোঁজে এক কথায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রতিদিনই বস্তুগত নতুন নতুন মতাদর্শের আশ্রয় নিচ্ছে। কিন্তু পরদিনই টের পেয়ে যায় যে মতাদর্শের পেছনে সে ছুটেছে তা মরিচিকা ছাড়া আর কিছু নয়। অবশ্য এই নিরাশ্রয় অনুভূতি কিংবা পরিচয়হীনতার বিষয়টি এমন নয় যে সকল মানুষই এই সংকটে ভোগে। বরং বিশ্বের কয়েকশো কোটি মানুষের মাঝে বহু দল রয়েছে যারা ব্যাপক মানসিক অস্থিরতার মাঝেও অন্তরাত্মার প্রশান্তি নিয়ে স্বস্তির নিরাপদ উপকূলে কাটায়। এরা হলেন প্রকৃত দিনদার একত্ববাদী। ইসলামের প্রতি পরিপূর্ণ ইমানের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করেছেন এবং মহা দয়াময় ও মেহেরবান স্রষ্টার সাথে যোগাযোগ গড়ে তুলে নিজেদের অস্থির আত্মাগুলোকে প্রশান্ত ও সুস্থির করে রেখেছেন। এ ধরনের লোকেরা কোরআনে করিমের সেই ঐশী আওয়াজ শুনেছেন যেখানে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয়।
জন জ্যাকসন অস্ট্রেলিয়ার একজন নওমুসলিম। ক্যাথলিক খ্রিস্টান পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং ক্যাথলিকদের ধর্মীয় স্কুলেই পড়ালেখা করেন, কিন্তু তার জীবন জুড়ে এক ধরনের শূন্যতাবোধ তাকে তার জীবন পদ্ধতি পাল্টানোর ক্ষেত্রে ভাবিয়ে তোলে। একটা সামগ্রিক পর্যালোচনার লক্ষ্যে তিনি ইসলামসহ বিভিন্ন মাজহাব নিয়ে ব্যাপক পড়ালেখা শুরু করেন। জ্যাকসন ইসলামের সাথে তার পরিচিতি সম্পর্কে বলেন, ক্যাথলিকদের স্কুলে পড়ালেখা করার মধ্য দিয়ে খোদা সম্পর্কে আমার চিন্তায় একরকম চিত্র প্রায় আঁকা হয়েছিল, কিন্তু এই চিত্র এতটাই অধরা এবং অস্পষ্ট ছিল যে আমার মনে খুব বেশি আসন জুড়তে পারেনি এবং খ্রিস্টানদের আকিদার সাথে একাত্ম হতে পারছিলাম না। যখন গবেষণামূলক পড়ালেখা শুরু করলাম, তখন যাই আমার হাতে আসত দিন সম্পর্কে আমি সেটাই পড়তাম। একদিন আমার সাথে আমার প্রতিবেশী এক মুসলমানের গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছিল, সেদিন পর্যন্ত আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না।
আমার সকল গবেষণা ছিল খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ইত্যাদিকে ঘিরে। এই গবেষণা আমাকে ইসলাম ছাড়া অন্য সকল জায়গায় নিয়ে গেছে। তো আলাপকালে ওই মুসলমান লোকটিকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি জবাব দিলেন, ইসলাম হচ্ছে একটা সুন্দর, সহজ সরল এবং দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ একটা ধর্ম। তার বক্তব্যের সাবলীলতা, দৃঢ় আস্থাশীলতা এবং প্রশান্ত বিশ্বাস আমাকে বেশ নাড়া দিয়ে গেল। প্রথমবারের মতো দেখলাম কেউ তার দিনকে সুন্দর বলে অভিহিত করল। সবসময় ভাবতাম দিন মানে হল কঠোর কিছু নিয়ম কানুন, দায় দায়িত্ব, যেগুলো একেবারে হাত পা বেঁধে রাখে, অর্থাৎ একটা জটিল এবং বিরক্তিকর বিষয় সুন্দর হবার তো প্রশ্নই আসে না। তাই সিদ্ধান্ত নিলাম ইসলাম নিয়ে ভালোভাবে গবেষণা করব। আমার আশেপাশে ঘুরে বেড়ালাম ইসলাম সংক্রান্ত বিষয়গুলোর সাথে পরিচিত হবার উদ্দেশ্যে। আমার এলাকা মেলবোর্ন শহরের বানসুইকে এ কাজটা তেমন কোনো জটিল বিষয় ছিল না, তাই আমি প্রেস্টন মসজিদ থেকে একটা কোরআন নিয়ে এলাম।
জন জ্যাকসন কোরআন পড়ে তার অসংখ্য প্রশ্নের জবাব পেয়ে যান। এ সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এভাবে, যত বেশি কোরআন পড়ছিলাম তত বেশি এর উপর আস্থা এবং বিশ্বাস, অর্থাৎ ঈমান আনছিলাম। কোরআনের আয়াতগুলোর মাঝে বিশেষ একটা সতেজতা ছিল। কোরআনের আয়াত মানুষের মাঝে সম্মান এবং মর্যাদার অনুভূতি শক্তিশালী করে তুলছিল। কোরআন আমাকে সৃষ্টিজগৎ, ওহি, জন্ম, মৃত্যু, কিয়ামত ইত্যাদি বিষয় নিয়ে চিন্তাভাবনা করার আমন্ত্রণ জানায়। আমি ধীরে ধীরে মানুষের আধ্যাত্মিক মহান্ত এবং আল্লাহর মহত্ত্ব ও বিশালত্বের বিষয়টি উপলব্ধি করলাম। নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত বেশ কটি বইও পড়লাম। তিনি এমন এক নবী যার উপর মুসলমানরা প্রতিদিন দরুদ বর্ষণ করে এবং তাকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে পড়ালেখা করে বিশ্বাস করলাম যে তিনি আল্লাহর প্রেরিত সত্য নবী এবং সর্বশেষ নবী।
জ্যাকসন অবশেষে 1999 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, ঠিক নতুন বছরের পূর্ব মুহূর্তে, কালেমা শরীফ পড়ার মধ্য দিয়ে মুক্তির ধর্ম, পরিপূর্ণ দিন ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পর ধর্মীয় বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেন। ইসলামী শিক্ষার আলোকে তিনি এখন তার উপর অর্পিত ধর্মীয় দায় দায়িত্ব পালন করছেন। নামাজকে তিনি তার জীবনের সবচেয়ে বড় ধর্মীয় অভিজ্ঞতা বলে মনে করেন। তাঁর ভাষায়, নামাজ শিক্ষার একটা বই কিনলাম। স্বীকার করছি, যখনই আমি রুকুতে গেলাম, জীবনে প্রথমবারের মতো স্রষ্টার সাথে সম্পর্কের ঐকান্তিক অনুভূতি উপলব্ধি করলাম এবং অশ্রু ফেললাম। মুসলমান হবার সময় থেকে ধীরে ধীরে নামাজের গুরুত্ব আমার কাছে বেড়ে যেতে লাগল। এখন বুঝতে পারছি নামাজের আঙ্গিকে আসলে আল্লাহর সুশৃঙ্খল ইবাদত করার মাধ্যমে আল্লাহর সাথে মানুষের যোগাযোগ ও প্রতিশ্রুতির বিষয়টি আরও শক্তিশালী হয়।
নামাজ সম্পর্কে, বিশেষ করে নামাজের ফজিলত সম্পর্কে জ্যাকসন তার আরও অনেক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। একটি সমাজে নামাজের ইতিবাচক যে প্রভাব রয়েছে সেদিকেও তিনি ইঙ্গিত দিয়েছেন। যাই হোক, জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার জীবনটাকে তিনি সুন্দর প্রশান্ত বলে উপলব্ধি করেন। তিনি এই ধর্মে দীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তার যে অনুভূতি, এর সন্ধানে বর্তমান বিশ্বের বহু মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, আমার জীবনে যে পরিবর্তন এসেছে ওই পরিবর্তনে আমি ভীষণ খুশি, আমি সৌভাগ্যবান। ইসলামে এসে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি, এর ফলে আমিও পেয়েছি সুখ শান্তি। মনে হচ্ছে আমার জীবনে বিশাল একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। আমি এখন নিজেকে আল্লাহর সামনে উপস্থিত বলে ভেবে খুবই আনন্দিত। তো শ্রোতা বন্ধুরা, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তেহরান।